বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 25 আগস্ট, 10 ভাদ্র এবং ফার্সি 3 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় বিকেল 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11610 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা facebook.com/parstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। চলতি বছরের প্রথম 8 মাসকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত বছর বলে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-এর মন্তব্য, এবং বাংলাদেশে রোহিঙ্গা সংকটের 6 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে ইরানের সদস্যপদ লাভের সুবিধা সবাই ভোগ করবে, শীর্ষ সম্মেলনে জানালেন প্রেসিডেন্ট রাইসি। কোনো ধর্মের পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক। বাংলাদেশে আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে স্কুলগুলোতে বই উৎসব করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এবং চীন ভারতের হাজার হাজার কিলোমিটার জমি কেড়ে নিয়েছে বলে আবারও দাবি করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তাঁর দেশ বাণিজ্য, জ্বালানি ও ট্রানজিটের ক্ষেত্রে ব্রিক্স গ্রুপের সদস্য দেশগুলোর জন্য অনন্য সুযোগ প্রদানের প্রস্তাব করছে। রাইসি বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফ্রেন্ডস অব ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই প্রস্তাব দেন। তিনি উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই গ্রুপে ইরানকে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদানের কথা উল্লেখ করে বলেন, এর ফলে ন্যায়ের ভিত্তিতে বৈশ্বিক উন্নয়নের পথ সুগম হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ব্রিক্সে ইরানের সদস্যপদ প্রদানের সুবিধা নিঃসন্দেহে সবাই ভোগ করবে, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং বিশ্বব্যাপী ন্যায় বিচার, সাম্য, নৈতিকতা ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন করবে। রাইসি জোর দিয়ে বলেন, ইরানের পররাষ্ট্রনীতির মূলে রয়েছে স্বাধীনচেতা ও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা, সর্বাধিক যোগাযোগ ও সংলাপ। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ব্রিক্সে ইরানের সদস্যপদ প্রাপ্তি আমেরিকার একনায়কত্ব, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অধ্যত্ব দমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরি আজ এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিবেশী এবং এই অঞ্চলের দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করার কূটনীতি যথার্থ এবং দূরদর্শী নীতি বলে অভিহিত করেন তিনি। ব্রিক্সে ইরানের যোগদান এবং দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট রাইসির সফর সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট রাইসির সাম্প্রতিক আফ্রিকা সফরের গুরুত্বপূর্ণ অর্জন ব্রিক্সে ইরানের সদস্যপদ লাভ। ব্রিক্সের সদস্য হয়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ইরানও যুক্ত হল। জনাব আলী আকবরি বলেন, আন্তর্জাতিক অর্থনীতিতে ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ অবস্থান রয়েছে। এই ফোরামে ইরানের সদস্যপদ মার্কিন একনায়কত্ব ভাঙতে এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অধ্যত্ব দমনে অত্যন্ত কার্যকর প্রভাব ফেলবে। পবিত্র গ্রন্থের অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক আজ ইরাক এবং সুইডেন পরিস্থিতি সম্পর্কে ওই মন্তব্য করেন। সুইডেনের স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে গতকাল সকালে শত শত বিক্ষোভকারী বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়াল টপকে উপরে উঠে আগুন ধরিয়ে দেয়। বাগদাদে সুইডিশ দূতাবাস এক বিবৃতি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের সকল কার্যক্রম স্থগিত থাকবে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সুইডেনে বারবার কোরআন অবমাননা এবং বাগদাদে সুইডিশ দূতাবাস পোড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরাক ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ওই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে সুইডিশ দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন লাগানোর বিষয়টির উপরও নজর রাখছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে স্কুলগুলোতে সকল বই পৌঁছে যাবে এবং 1 জানুয়ারি বই উৎসব করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
এবছর কাগজ, বিদ্যুৎ বা অন্য কোনো সংকট নেই, তাই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে বইয়ের জন্য প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ের টেন্ডারের কাজ চলছে। শিগগিরই সব দরপত্রের কাজ শেষ হবে এবং যথাসময়ে সব উপজেলায় বই পৌঁছে যাবে। আগামী 1 জানুয়ারি দেশে বই উৎসব পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি।
ইতিমধ্যে আমাদের প্রাথমিকের সব টেন্ডারের কাজ আমরা শেষ করেছি, মাধ্যমিকেরও টেন্ডারের কাজ চলছে। এবছর একদম যথাসময়ে সমস্ত উপজেলায় বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ অনেক বড় একটি রাজনৈতিক দল, সাফল্যের সঙ্গে টানা 15 বছর দেশ পরিচালনা করছে দলটি। দেশের উন্নয়নের মহাসড়কে উঠেছে, এখন মানুষের জীবনযাত্রার মানও বেড়েছে, পাশাপাশি দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে অনেকটা। এখন আরও বেশি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি আমরা, তাই সেই স্বপ্ন বাস্তবায়ন করার সমস্ত সক্ষমতা তৈরি হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, সামনে জাতীয় নির্বাচন, তাই সবাইকে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ডক্টর দীপু মনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
চীন ভারতের জমি কেড়ে নিয়েছে বলে আবারও দাবি করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরের লাদাখ সফররত রাহুল আজ কার্গিলে এক জনসভায় বলেন, একটা বিষয় স্পষ্ট যে চীন ভারতের 1,000 কিলোমিটার জমি কেড়ে নিয়েছে। রাহুল গান্ধী আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো মন্তব্যকে নিশানা করেন, যেখানে বলা হয়েছিল আমাদের 1 ইঞ্চি জমিও কেউ দখল করেনি। তিনি বলেন, এটা মিথ্যা, চীন 1,000 কিলোমিটার জমি দখল করে নিয়েছে। রাহুল গান্ধী বলেন, লাদাখের প্রত্যেকটি মানুষ জানে যে চীন লাদাখের জমি দখল করেছে এবং প্রধানমন্ত্রী ওই ইস্যুতে সত্যি কথা বলছেন না। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি অস্থিরতা সৃষ্টি করতে এবং সহিংসতা ছড়াতে চায় বলে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগ করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গে বিজেপি অস্থিরতা সৃষ্টি করতে এবং সহিংসতা ছড়াতে চাচ্ছে বলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। আজ শুক্রবার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ এ সংক্রান্ত মন্তব্য করেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি র্যাগিংয়ের ফলে এক ছাত্রের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলে আপত্তিকর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে র্যাগিং ও মাদক মুক্ত করার দাবিতে কলকাতার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চার মিছিল হয়। এতে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। র্যাগিং ও আপত্তিকর স্লোগান প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,
কেন্দ্রীয় নেতা এই কথাগুলো বলেছেন, এই হচ্ছে কালচার, এই হচ্ছে সংস্কৃতি, প্ররোচনা দেয়া, হিংসা ছড়ানো, গলি মারো শালোকো মানে কি? এই ভাষা এইভাবে প্ররোচনা দেয়া, যারা এই ধরনের প্রভোকেশন দেয় তাদের বিরুদ্ধে মামলা করে অ্যারেস্ট করা উচিত। এরা অস্থিরতা তৈরি করতে চাইছে, এরা গন্ডগোল করতে চাইছে, এরা হিংসা ছড়াতে চাইছে।
তিনি আরো বলেন, আমরা র্যাগিং এর নিন্দা করছি, যারা র্যাগিং করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া চলছে। বিজেপি শাসিত রাজ্যগুলো সারা দেশে র্যাগিং এ শীর্ষ স্থানে রয়েছে বলেও মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের প্রতিশ্রুতির প্রতি আমাদের কোনো আস্থা নেই। হাজেম কাসেম বলেন, সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর রকেট অভিযানে সন্ত্রস্ত হয়ে পড়েছে ইসরায়েল, বিশেষ করে প্রতিরোধ শক্তির অভিযান প্রতিহত করতে অক্ষম হয়ে তারা আবারও সন্ত্রাসী নীতি বেছে নিয়েছে। তারা ফিলিস্তিনি প্রতিরোধ নেতাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা ইরনা ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামাস মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের কোনো প্রতিশ্রুতির প্রতি কোনো রকম আস্থা নেই। সম্প্রতি কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে তারা ফিলিস্তিনি প্রতিরোধ নেতৃবৃন্দকে হত্যা করবে না। ওই প্রস্তাবের জবাবে হামাস আস্থাহীনতার কথা উল্লেখ করে হাজেম কাসেম বলেন, প্রতিরোধ বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের জবাব দেবেই। ইহুদিবাদী ইসরায়েলি নাগরিকরা ইউরোপীয় দেশগুলোর পাসপোর্ট কিংবা ইমিগ্রেশন ভিসা পাওয়ার জন্য ব্যাপক হারে চেষ্টা তদবির শুরু করেছে। বিগত মাসগুলোতে তেল আবিবের ইউরোপীয় দূতাবাসগুলোতে এ সংক্রান্ত আবেদন অস্বাভাবিক হারে বেড়ে গেছে বলে এক রিপোর্টে জানা গেছে। ইসরায়েলি ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ফ্রান্স, নেদারল্যান্ড, রোমানিয়া, পর্তুগাল, স্পেন, জার্মানি, ইটালি ও বাল্টিক প্রজাতন্ত্রগুলোর দূতাবাসগুলোতে বিদেশি পাসপোর্টের জন্য ইসরায়েলিদের আবেদন বহুগুণ বেড়ে গেছে। তেল আবিবে নিযুক্ত একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, কেউ কেউ এই প্রবণতাকে সাম্প্রতিক বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইনের সঙ্গে সম্পর্কিত মনে করেন, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে ইসরায়েলের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে সেখানকার লোকজন স্থায়ীভাবে ইউরোপে পাড়ি জমানোর চিন্তাভাবনা করছে। বিমান দুর্ঘটনায় রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে প্রিগোজিনকে একজন বুদ্ধিদীপ্ত ব্যবসায়ী হিসেবে অভিহিত করে বলেন, তিনি ওই বিমান দুর্ঘটনায় নিহত সবার পরিবারবর্গকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন। পুতিন বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার জন্য দেশবাসীকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, তদন্ত শেষ হতে কিছুটা সময় লাগবে। রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে স্বল্পকালীন বিদ্রোহের নেতৃত্ব দানকারী প্রিগোজিন ওই বিদ্রোহের দুই মাস পর বুধবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। রুশ প্রেসিডেন্ট পুতিন তাঁর বক্তব্যে আরও বলেন, প্রিগোজিন ছিলেন একজন প্রতিভাবান ব্যক্তি যিনি কিছু ভুল করেছিলেন। বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার কমান্ডাররা ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্য ভাবে অবদান রেখেছেন বলেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পুতিন। মার্কিন সরকার বলেছে তারা আগামী মাসে ইউক্রেনের পাইলটদের F-16 যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এ খবর জানিয়ে বলেছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ইউক্রেনের পাইলটদেরকে সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এর পরবর্তী মাসে তাদেরকে F-16 চালানোর প্রশিক্ষণ দিতে অ্যারিজোনায় নিয়ে যাওয়া হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন বিগত 8 মাসকে ইসরায়েলের জন্য বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত বছর বলে মন্তব্য করেছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন।
ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন বিগত 8 মাসকে ইসরায়েলের জন্য বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত বছর বলে মন্তব্য করেছে। চলতি বছরের এখনো 4 মাস বাকি, অথচ গত 8 মাসে অন্তত 36 জন দখলদার ইসরায়েলি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গেরিলা হামলায় ইহলীলা সাঙ্গ করেছে। এই অবস্থায় গত মঙ্গলবার এক জরুরি সভায় মিলিত হয়েছে সন্ত্রাসী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা। এ বৈঠকে পশ্চিম তীরে ফিলিস্তিনি সংগ্রামীদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা দেয়াল 2 শীর্ষক সেনা অভিযান শুরুর প্রস্তাব করা হলেও ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক পাল্টা অভিযানের আশঙ্কায় তা শুরু করতে রাজি হয়নি নেতানিয়াহু ও তার যুদ্ধমন্ত্রী। ফিলিস্তিনি সংগ্রামীদের দমনে ইসরায়েলি ব্যর্থতার 3টি কারণ উল্লেখযোগ্য। প্রথমত, ফিলিস্তিনি তরুণ ও যুব সমাজের মধ্যে এখন এই চেতনা ছড়িয়ে পড়েছে যে মুক্তির একমাত্র পথ হল সশস্ত্র সংগ্রাম। আলোচনার নামে আপোষকামী ফিলিস্তিনি নেতারা আসলে ইসরায়েলি দখলদারিত্বকেই পাকাপোক্ত করার সুযোগ করে দিচ্ছেন এবং আপোষের নামে এক শ্রেণীর ফিলিস্তিনি স্বজাতির বিরুদ্ধেই ইসরায়েলি সেনাদের দোসর হয়ে কাজ করছে। তাই এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ফিলিস্তিনিরা বুঝতে পেরেছে যে সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই। দ্বিতীয় যে কারণে ইসরায়েল ফিলিস্তিনি সংগ্রামীদের দমিয়ে রাখতে ব্যর্থ হচ্ছে তা হলো তাদের গেরিলা হামলার কৌশল। তৃতীয় যে কারণে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়ে দিতে সফল হচ্ছে তা হলো পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখন সহজেই অস্ত্র সজ্জিত হতে পারছে, যে সুযোগ তাদের আগে ছিল না। ইরান ও হিজবুল্লাহ সহ ফিলিস্তিনিদের কোনো কোনো সহযোগী শক্তির সহায়তার সুবাদেই ফিলিস্তিনের পশ্চিম তীরেও সশস্ত্র গেরিলা আন্দোলন দিনকে দিন জোরদার করতে সক্ষম হচ্ছে ফিলিস্তিনের সংগ্রামী মুক্তি বাহিনী। সাম্প্রতিক সময়ে অধিকৃত ফিলিস্তিন থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন তথা ইউরোপে ফিরে যাওয়ার প্রবণতা বেশ জোরদার হয়েছে ফিলিস্তিনি গেরিলা যুদ্ধ জোরদার হওয়ার কারণেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের বারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের 6 বছর পূর্ণ হল আজ, কিন্তু আন্তর্জাতিক মহলে নানা টালবাহানা এবং মিয়ানমার সরকারের ছলচাতুরির কারণে তারা নিজ দেশে ফিরতে পারছেন না। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের 6 বছর পূর্ণ হলো আজ। সংঘটিত ঘটনার সূত্র ধরে প্রাণ ভয়ে পালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় অন্তত 12 লাখ রোহিঙ্গা। বর্তমানে এই সংখ্যা প্রায় 15 লাখেরও বেশি। আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা নাগরিকত্ব সহ কয়েকটি অধিকার ফিরে পেলে সেদেশে ফিরে যেতে আগ্রহী। কিন্তু আন্তর্জাতিক মহলের নানা টালবাহানা আর মিয়ানমার সরকারের ছল চাতুরিতে নিজ দেশে ফিরতে পারছেন না বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা। ঘটনার সূত্রপাত 2017 সালের 24 আগস্ট। মিয়ানমারের সেনা ও পুলিশ ক্যাম্পে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলার ঘটনায় রাখাইন ও আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। এরপর 25 আগস্ট থেকে জোরপূর্বক রোহিঙ্গাদের বাংলাদেশে বিতাড়িত করা হয়। মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ঢাকঢোল বাজানো হলেও কার্যত আলোর মুখ দেখেনি সেই প্রক্রিয়া। রোহিঙ্গাদের কারণে পর্যটন শহর কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা মাদক চোরাচালান, খুন, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই তাদের দ্রুত প্রত্যাবর্তন চায় স্থানীয়রা। এমনটাই জানালেন কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টু।
রোহিঙ্গারা আসার পর থেকে যতদিন গড়িয়ে যাচ্ছে, তারা নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় সরকার যদি কঠোরভাবে সেটা চিন্তা করে, আমি মনে করি দ্রুত তাদেরকে প্রত্যাবাসন করা সহজ হবে।
রোহিঙ্গাদের নিরাপত্তা ও সম্মানজনক প্রত্যাবাসন চায় সরকার। এ লক্ষ্যে বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতাও চেয়েছে বলে জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জিল্লুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বাইলেটারালি এবং ট্রাইলেটারালি মিয়ানমারের সাথে এবং অন্য তৃতীয় দেশের সাথেও এঙ্গেজ রয়েছে, কাজ করছে প্রত্যাবাসন যাতে
রোহিঙ্গা শব্দ ব্যবহার করেন না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা অন্যের প্রশংসা করার গুরুত্ব নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজ আমরা জীবন সঙ্গীর প্রশংসার গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের আসর পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
যেসব স্বামী স্ত্রী পরস্পরকে ধন্যবাদ জানান এবং একে অপরের কাজের প্রশংসা করেন, তাদের মধ্যে দাম্পত্য জীবন সম্পর্কে সন্তুষ্টি বেড়ে যায়। সবসময় এটা মনে রাখতে হবে যে প্রশংসা করার মাধ্যমে কেবল এক পক্ষ লাভবান হয় না, বরং উভয় পক্ষই তা থেকে উপকৃত হন। কারণ আপনি যখন কারো প্রশংসা করেন, তখন প্রশংসিত ব্যক্তির মধ্যে আনন্দ অনুভূতি তৈরির পাশাপাশি আপনার ভেতরেও জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে প্রশান্তির জন্ম নেয়। জীবন সংগ্রামে সবারই নানা ব্যস্ততা থাকতেই হয় বা থাকে, সে কারণে আমরা সাধারণত জীবন সঙ্গীর প্রতি খুব একটা মনোযোগ দিতে পারি না অথবা মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করি না। সাধারণত বিয়ের প্রথম দিকে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অনেক বেশি মনোযোগী থাকলেও সময়ের সাথে সাথে তা মিলিয়ে যেতে থাকে। সময় যতই গড়াক, পরস্পরের প্রতি যাতে মনোযোগ হ্রাস না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পরস্পরের ভালো কাজের প্রশংসা করুন, এর মধ্য দিয়ে পরস্পরের প্রতি মনোযোগ ও ভালোবাসা বাড়তে থাকবে।
স্বামী বা স্ত্রীকে ধন্যবাদ জানানো বা প্রশংসা করার কাজটা যেন কোনোভাবেই কঠিন হিসেবে গণ্য না হয়, এটাকে স্বাভাবিক ও সাধারণ কাজ হিসেবে নিতে হবে। এটাকে অভ্যেসে পরিণত করতে হবে। সুযোগ পেলেই জীবনসঙ্গীর প্রশংসা করুন। বাস্তবতা হলো আপনার জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে জীবনসঙ্গী হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার সুখে দুঃখে প্রথম যিনি এগিয়ে আসেন তিনি হলেন আপনার স্বামী বা স্ত্রী। প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশের নানা উপায় রয়েছে। গতানুগতিক উপায়ই তা করতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি সৃজনশীল পন্থা ব্যবহার করতে পারেন, ভালোবাসা মাখা একটা বার্তার সঙ্গে ছোট্ট একটা উপহার দিয়েও আপনার স্বামী বা স্ত্রীর মনের ভেতরে বিপ্লব ঘটিয়ে দিতে পারেন। অনেক দামি উপহারই হতে হবে তা কিন্তু নয়, এতে আপনার প্রতি আপনার জীবনসঙ্গীর ভালোবাসা বাড়বে, সন্তানেরা তা দেখে নিজেরাও তা আত্মস্থ করবে এবং ভবিষ্যতে তারাও তাদের নিজেদের জীবনে তা কাজে লাগাবে।
সুন্দর ও সফল দাম্পত্য জীবন সবারই কাম্য, এজন্য পরস্পরের মধ্যে সুসম্পর্ক জরুরি। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে জীবন সঙ্গীর প্রশংসা করা বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একটা ভালো উপায়। আপনাকে আপনার স্বামী বা স্ত্রীর সামনে এটা তুলে ধরতে হবে যে আপনি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনি তাকে গুরুত্ব দেন। আপনার এমন আচরণ তার মধ্যে আশা উদ্দীপনা সৃষ্টি করবে। আসলে একটু মাথা খাটালেই বোঝা যায় বিনা খরচে আমরা জীবনসঙ্গীকে খুশি করতে পারি। আপনি কি কারণে আপনার স্বামী বা স্ত্রীকে গুরুত্ব দেন, কেন সে আপনার কাছে সবসময় প্রায়োরিটি পায়, সেসবের একটা তালিকা তৈরি করে আপনার জীবনসঙ্গীকে দিতে পারেন। এটাও প্রশংসা করার একটি মাধ্যম। দেখবেন আপনার তৈরিকৃত তালিকা দেখে আপনার জীবনসঙ্গী খুশি হয়ে যাবে এবং তার মধ্যে জীবন সম্পর্কে আরও বেশি ইতিবাচক মনোভাব তৈরি হবে, ভালো কাজে তার আগ্রহ আরও বাড়বে।
কৃতজ্ঞতা প্রকাশের আরেকটি উপায় হল স্বামী বা স্ত্রীর আবেদন অনুরোধকে গুরুত্ব দেয়া, তার পছন্দ অপছন্দকে সম্মান করা। কর্মব্যস্ততায় সারাদিন কেটে যায় আমাদের, এ কারণে সবচেয়ে কাছের মানুষটার মনের অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার সুযোগ হয়ে ওঠে না। স্ত্রী বা স্বামীর মনের অবস্থা বুঝে তাকে সুখে দুঃখে সাপোর্ট দিতে হবে, তাহলে জীবনসঙ্গী বুঝবে আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা গুরুত্ব দেন। আপনি যে তাকে গুরুত্ব দেন তা কাজের মাধ্যমে প্রকাশ করুন, তাকে সময় দিন। স্ত্রী বা স্বামীর সঙ্গে সুন্দর ও সুস্থ সম্পর্ক অটুট রাখার জন্য আপনাকে অবশ্যই সময় ব্যয় করতে হবে, পরস্পরকে সময় দিতে হবে। সময় না দিয়ে দাম্পত্য জীবনের সম্পর্কের উন্নয়ন, ইতিবাচক পরিবর্তন বা পূর্ণতা সম্ভব নয়। সময় দেয়া মানে এমন নয় যে আপনি জীবন সঙ্গীকে কোথাও নিয়ে গেলেন এবং এরপর আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আপনি জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটান, মুখে ও কাজে প্রমাণ করুন তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আপনার কাছে অত্যন্ত মূল্যবান। মোবাইল ফোন সামনে থেকে সরিয়ে রাখুন, যতটুকু না হলেই নয় কেবল ততটুকু সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন, বাকি পুরো সময়টা জীবন সঙ্গীর সঙ্গে কাটান এবং নানা উপায়ে তার প্রশংসা করুন।
কখনো কখনো একটি শব্দ অর্থাৎ ধন্যবাদ বলে দায়িত্ব শেষ করি আমরা। আপনার স্বামী বা স্ত্রী যখন একটা খুব সাধারণ ভালো কাজও করে, তখনও তাকে একটু সময় নিয়ে ভালোবাসা মাখা শব্দ প্রয়োগ করে ধন্যবাদ জানান। এই কাজটার ফলে আপনি বা পুরো পরিবার কিভাবে উপকৃত হচ্ছে বা হবে সম্ভব হলে সেটাও একটু বলুন। ধরুন আপনার জীবনসঙ্গী এমন একটা কাজ করল যার ফলে আপনাদের দাম্পত্য জীবনের কোনো একটা সমস্যা সমাধানের পথ কিছুটা হলেও উন্মুক্ত হয়েছে, এ সংক্রান্ত ব্যাখ্যা তুলে ধরে তার এই কাজের প্রশংসা করুন। এই প্রশংসা হতে হবে অবশ্যই মন থেকে, লোক দেখানো হওয়া উচিত নয়। এমন দৃষ্টিভঙ্গি পোষণ করা যাবে না যে তার দায়িত্ব ছিল তাই সে করেছে। পরস্পরের মধ্যে ধন্যবাদ জ্ঞাপনই যথেষ্ট নয়, ঘরের অন্য সদস্যদের সামনেও প্রশংসা করুন। আপনার জীবনসঙ্গী যে কষ্ট করছে এবং অনেক কিছু অর্জন করছে সেটার প্রশংসা অন্যদের সামনেও করুন। এর ফলে আপনার জীবনসঙ্গীর ভেতরে আপনার উপর আস্থা ও বিশ্বাস আরও বাড়বে।
কোনো একটি কাজের ব্যাপারে আপনি যেভাবে প্রত্যাশা করেছিলেন কাজটি ঠিক সেরকম নিখুঁতভাবে সম্পন্ন না হলেও জীবনসঙ্গীকে কাজটি করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আমরা অনেকেই অন্যের প্রশংসা করতে অভ্যস্ত নই, সবচেয়ে সহজ এই কাজটি আমাদের কাছে অনেক বেশি কঠিন বলে মনে হয়। স্বামী স্ত্রী একসঙ্গে থাকার কারণে উভয়ই পরস্পরের দোষ ত্রুটিগুলো সম্পর্কে জেনে যায়, যা পৃথিবীর আর অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। কেউ যদি সংসার জীবনকে ইতিবাচক মনোভাব নিয়ে বিচার বিশ্লেষণ না করে, তাহলে তার কাছে মনে হবে তার জীবনসঙ্গী দোষ ত্রুটিতে পরিপূর্ণ। কিন্তু কেউ যদি ইতিবাচক মনোভাব নিয়ে বিষয়টা দেখে, তাহলে তার কাছে মনে হবে তার জীবনসঙ্গীর গুণের শেষ নেই। আমাদেরকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, সবকিছুকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে, তাহলেই প্রশংসা করাটাও আমাদের জন্য সহজ হয়ে উঠবে।
তো শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। 25 আগস্ট শুক্রবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, কোনো লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে, শেখ হাসিনার আহ্বান আজকের পত্রিকা। ব্রিক্সে যুক্ত হচ্ছে নতুন 6 দেশ, নেই বাংলাদেশ। প্রথম আলো, ব্রিক্স সম্মেলনে প্রমাণ হয়েছে ভারত ও আওয়ামী লীগের বন্ধু নয় লেবার পার্টি। দৈনিক যুগান্তর, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, গুয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে উবায়দুল কাদের। বণিক বার্তা, বাজারে পেঁয়াজ রসুন ও মাংসের দাম চড়া, সুখবর নেই মাছের বাজারেও। মানব জমিন, গণহত্যার 6 বছর, 30,000 রোহিঙ্গার সমাবেশ, স্বদেশে ফেরার দাবি। দৈনিক সমকাল। শ্রোতাবন্ধুরা, এবারে কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, চন্দ্র অভিযানে যুক্ত বিজ্ঞানীদের বেতন বন্ধ নিয়ে সরব মন্ত্রী অরূপ, আলোচনা থামিয়ে দিলেন স্পিকার। আনন্দবাজার, ওরাই কথা বলতে চেয়েছিল, মোদি জিনপিং বৈঠক নিয়ে দাবি দিল্লির। সংবাদ প্রতিদিন, চীনের সঙ্গে সমস্যা নিয়ে মিথ্যা বলছে সরকার, কারগিলে মোদীকে তোপ রাহুলের। জি 24 ঘন্টা, সরকারের ওয়েবসাইট থেকে তথ্য গায়েব। দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ, কোনো লুটেরার জন্য দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতা আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। গতকাল দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এ সময় শেখ হাসিনা বলেন, দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে, এবং নিশ্চিত করুন যে দেশের উন্নয়নের যাত্রা কোনো বাধা বিপত্তি ছাড়াই অব্যাহত থাকবে। খবরটি দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে। এদিকে প্রথম আলোর প্রিন্ট সংস্করণে প্রকাশিত খবরে লেখা হয়েছে, ব্রিক্সের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে 3 মহাদেশের 6টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত সম্মেলনের আগে 22টি দেশ ব্রিক্সে যোগ দিতে আবেদন জানিয়েছিল, যোগদানের আগ্রহ প্রকাশ করেছিল আরও 20টি দেশ। আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো দেশের মধ্যে বাংলাদেশও ছিল, তবে বাংলাদেশ আপাতত এই জোটের সদস্য হিসেবে যোগ দিতে পারছে না। ব্রিক্স সম্মেলনে প্রমাণ হয়েছে ভারত ও আওয়ামী লীগের বন্ধু নয়, এই শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে আওয়ামী লীগের কোনো বন্ধু নাই মন্তব্য করে লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা জানতাম ভারত আওয়ামী লীগের বন্ধু, কিন্তু ব্রিক্স সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে ভারতও তাদের বন্ধু নয়। 6টি দেশকে নতুন সদস্য পদ দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশকে সদস্য পদ দেওয়া হয়নি, ভারত তাদের পাশে নেই। বাংলাদেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে আওয়ামী লীগকে জানিয়েছেন জাতিসংঘের ঢাকায় নিযুক্ত আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। রাজধানীর গুলশান দুই নম্বরে গতকাল গুয়েন লুইসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি বলেন, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ পিসফুল একটা নির্বাচন বাংলাদেশে হোক এটাই তারা চায়। বিরোধীরা যে শর্তগুলোর কথা বলছে তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা বলেছে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখলে তাদের ভালো লাগবে। মূলত এ বিষয়টি তারা বলেছে, খবরটি বণিক বার্তায় প্রকাশিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত খবর আজও বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত হয়েছে। দৈনিক মানবজমিন লিখেছে, বাজারে ডিম পেঁয়াজের দাম আগের মতোই চড়া, মাংস কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এবার বাড়তি দাম এসে ঠেকেছে মশলাজাত পণ্য রসুনে, কয়েকদিনের ব্যবধানে রসুনের দাম কেজিতে বেড়েছে 20 টাকা। বাজারে সবজির দামও চড়া, এদিকে মাছের বাজারেও নেই সুখবর। গণহত্যার 6 বছর, 30,000 রোহিঙ্গার সমাবেশ, স্বদেশে ফেরার দাবি, এই শিরোনামে সমকাল পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন পীড়নের আজ 6 বছর। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন। আজ শুক্রবার সকালে বৃষ্টি উপেক্ষা করে দিনকে স্মরণ করছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। শ্রোতাবন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। চন্দ্র অভিযানে যুক্ত বিজ্ঞানীদের বেতন বন্ধ নিয়ে সরব মন্ত্রী অরূপ, আলোচনা থামিয়ে দিলেন স্পিকার, এই শিরোনামে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে। চন্দ্রযান 3 এর সাফল্য এনে দেওয়া বিজ্ঞানীরা 17 মাস ধরে বেতন পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর এমন অভিযোগ শুনে নিজের আসন থেকে স্পিকারের কাছে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বিধায়ক অশোক লাহিড়ি এবং বিশ্বনাথ কারকরা। তবু না থেমে নিজের যুক্তির সপক্ষে অরূপ দাবি করেন বেশ কয়েকটি গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদ প্রতিদিন এ সম্পর্কে লিখেছে, ব্রিক্স সামিটে মোদি জিনপিং পার্শ্ব বৈঠক নিয়ে তুঙ্গে ভারত চীন তরজা। কে আগে আলোচনার আবেদন জানিয়েছিল তা নিয়েই যুযুধান দুই দেশ। বেজিংয়ের দাবি, বৈঠকের আর্জি ছিল ভারতেরই। নয়াদিল্লির পাল্টা বক্তব্য, কথা বলতে চেয়েছিল চীনই। সেপ্টেম্বরে G20 সম্মেলন উপলক্ষে ভারতে আসছেন শি, তার আগে এই বৈঠক খানিকটা যেন জমি তৈরির মতোই। তবে কে আগে আলোচনার জন্য আবেদন জানিয়েছিল সেই প্রশ্নেই তাল কেটে গিয়েছে। এদিকে G24 লিখেছে, চীনের ইস্যু নিয়ে মিথ্যা বলছে মোদি সরকার, কার্গিলের এক জনসভায় এমনটি দাবি করলেন রাহুল গান্ধী। এর আগে রবিবার রাহুল গান্ধী চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে মোদি সরকারকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন লাদাখে 1 ইঞ্চি জমিও হারিয়ে যায়নি, এটা সত্য নয়। অথচ মানুষ বলছে চীনা সেনা আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। আগে যে জমি চারণভূমি হিসেবে ব্যবহৃত হতো এখন সেখানে যাওয়া যায় না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশে ভয়াবহভাবে বেড়ে চলা সড়ক দুর্ঘটনা নিয়ে দুই পর্বের আলোচনার আজ শেষ পর্বে কথা বলব। আর এ বিষয়ে কথা বলার জন্য রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। জনাব অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
ডক্টর মাহবুবুল্লাহ, আপনি প্রথম পর্বের এক প্রশ্নের জবাবে বলছিলেন শ্রমিক এবং মালিক এই দুই পক্ষের মধ্যে একটা স্বার্থের দ্বন্দ্ব থাকার কথা, অথচ যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন তারা এক হয়ে যায়। দুর্ঘটনা নিয়ে মালিক ও চালক কিংবা শ্রমিকদের মধ্যে যে ঐক্য, সেটি ভেঙে দিতে পারলে দুর্ঘটনা অনেক কমে যেতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, চালক ও মালিক পক্ষের ঐক্য ভাঙার জন্যে কারা কাজ করতে পারে, এটি কাদের দায়িত্ব, আর কিভাবে সেই ঐক্য ভাঙা সম্ভব?
এইটা আপনার সব পক্ষের সচেতনতা দরকার। মালিক পক্ষের সচেতন নিঃসন্দেহে, যেহেতু তারা টাকা পয়সা বিনিয়োগ করে গাড়ি কিনেছে ব্যবসা করার জন্য। এইখানে চালকদেরও সচেতনতা দরকার, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও কিন্তু আপনার মন মানসিকতার পরিবর্তন দরকার। এইগুলো কিভাবে সম্ভব হবে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে বলা সম্ভব না, তবে সার্বিক গোটা বিষয়টার উপর যদি একটা গবেষণা হয়, যে গবেষণায় আপনি মালিক পক্ষকে চিনতে পারবেন, গাড়িগুলোকে চিনতে পারবেন, শ্রমিক যারা আছে অর্থাৎ যারা গাড়ির চালক তাদেরকে চিনতে পারবেন, এবং যারা এইসব সড়কের যানবাহন ব্যবহার করে অর্থাৎ যারা সার্ভিসটা নেয়, সেটা যাত্রী হতে পারে, সেটা ব্যবসায়ীরা হতে পারে, তাদের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, কাজেই এই সব পক্ষকে যদি জড়ো করে আমরা একটা রিফর্মের চিন্তা করি এবং পলিসি তৈরি করার চিন্তা করি, তাইলে আমার মনে হয় কিছু সুফল পাওয়া যেতে পারে।
অধ্যাপক মাহবুবুল্লাহ, আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে বাংলাদেশে যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বড় বড় রাজনৈতিক দলের একটা সম্পর্ক আছে। প্রায় সব রাজনৈতিক দলের কিন্তু শ্রমিক সংগঠন রয়েছে, আর শ্রমিক সংগঠনগুলো সড়কে যত রকমের অরাজকতা নৈরাজ্য আছে তার জন্য দায়ী বলে মনে করা হয়। তো এই যে রাজনৈতিক দলের সাথে শ্রমিকদের সম্পর্ক, এটিও কি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো ভূমিকা রাখে, আপনার কি মনে হয়?
দেখুন, আমাদের দেশে গণতন্ত্র তো বিকৃত হয়ে গেছে, এবং এই দেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে আপনি একটু অনুসন্ধান করে দেখতে পারেন, যে সরকারের যখন বদল হয় তখন মালিক সমিতির নেতৃত্ব পরিবর্তন হয়, শ্রমিক সমিতির নেতৃত্ব পরিবর্তন হয়, এবং গোটা জিনিসটা মানে শাসক দলের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে। হ্যাঁ, যদি এরকম হতো যে না মানে তারা শুধু শাসক দলের সঙ্গে না, তাদের আরেকটা অংশ বিরোধী দলগুলোর সঙ্গে বা প্রকৃত শ্রমিক সংগঠন যেগুলো সেগুলো তাদের নিজস্ব সত্তা বজায় রেখে যদি তারা কাজ কারবার করতো, তাইলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো আমি আবারও মনে করি আজকে যে মনোপলির সৃষ্টি হয়েছে এই যে সব ক্ষেত্রে, তার একটা বড় কারণ হলো স্ক্যারসিটি, অর্থাৎ মানে যত সংখ্যক গাড়ি থাকার দরকার তত সংখ্যক গাড়ি আমাদের নাই, যেভাবে রাস্তা সড়ক থাকা উচিত সেই সড়ক আমাদের নাই, ড্রাইভারদের প্রশিক্ষণের জন্য যে ব্যবস্থা থাকা উচিত এবং যে প্রশিক্ষণ না নিলে তাকে কিছুতেই গাড়ির চাবি দেওয়া যাবে না, এইরকম আইনের কঠোর প্রয়োগ সেটা দরকার, এই সবকিছু মিলিয়ে কিন্তু আপনাদের সমস্যার সমাধান খুঁজতে হবে। তারপরে হচ্ছে এখানে চলাফেরাও তো একটা সিজনালিটির ব্যাপার আছে। সিজনালিটি হচ্ছে আমরা সাধারণত দেখতে পাই বড় ধরনের যখন উৎসব হয়, বিশেষ করে ঈদের সময়, তখন দেখা যায় যেহেতু আমাদের নগরে যারা বাস করে, শহরে যারা বাস করে, তাদের সঙ্গে গ্রামের একটা যোগাযোগ আছে, নারীর যোগাযোগ আছে, এই জন্য দেখা যায় ঢাকার মতো শহরেও মানে ওই উৎসবের সময় বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যায়, ফলে ঢাকা মানে যানজট মুক্ত হয়ে যায় কয়েকদিনের জন্য। তো এটাতে বোঝা যাচ্ছে একটা জিনিস, সেটা হলো ওই সময় যানবাহনের প্রচুর চাপ হয় এবং অনেক সময় দেখা যায় যে ওই সময়ই কিন্তু দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। তো সেই সময় এইটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, যেমন আমি ওই সময় তো গাড়িরও চাহিদা বাড়ে আর যাত্রীদেরও চাহিদা বাড়ে, সুতরাং সেইখানে যেটাকে বলে পুরস্কার এবং তিরস্কারের একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো ব্যবস্থা পরিবর্তন হতে পারে। অর্থাৎ ভালো আচরণ করার জন্য আপনি ইনসেন্টিভ দিলেন, খারাপ আচরণ করার জন্য বা ব্যাংক আচরণ করার জন্য আপনি তাকে তিরস্কৃত করলেন বা কিছু জরিমানা বা অন্য কোন ধরনের শাস্তি প্রয়োগ করলেন, এগুলো করে একটা ভারসাম্যমূলক অবস্থা তৈরি করা সম্ভব বলে আমি মনে করি।
শ্রোতা বন্ধুরা, দুর্বার গতিতে বেড়ে চলা বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে ডক্টর মাহবুবুল্লাহর সাক্ষাৎকার শুনছেন, ফিরছি শীঘ্রই আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। ডক্টর অধ্যাপক মাহবুবুল্লাহ, সড়ক দুর্ঘটনার পর মামলা মোকদ্দমা হয় এবং ক্ষতিপূরণের একটা বিষয় সামনে আসে, অনেক ক্ষেত্রে আপোষ মীমাংসা টাকার বিনিময়ে হয়। এ বিষয়ে দুটি প্রশ্ন, একটি হচ্ছে ক্ষতিপূরণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন আছে কিনা, এবং দেখা যায় ক্ষতিপূরণের ক্ষেত্রে নানা বৈষম্য, তো এ বিষয়ে যদি আপনি কিছু বলেন।
দেখুন, আমাদের দেশে সব ক্ষেত্রেই একটা নৈরাজ্য চলছে, আইন প্রয়োগের ক্ষেত্রেও নৈরাজ্য আছে, আদালতের বিচারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক ধরনের মানে অনেক ধরনের কন্ট্রাডিকশন বলে এটাকে, যে একটার সঙ্গে আরেকটা মিল আপনি খুঁজে পাবেন না, মানে জাজমেন্টের সঙ্গে আরেক জাজমেন্টের মিল আপনি খুঁজে পাবেন। তো এই ক্ষেত্রে যেটা উচিত, প্রথম যে জিনিসটা করা উচিত, যে যদি রাস্তাঘাটে কারো মৃত্যু ঘটে সড়ক দুর্ঘটনার ফলে, তাহলে তার ক্ষতিপূরণ কি হওয়া উচিত, অথবা কেউ যদি আহত হয় সেই আহত হলে পরে ক্ষতিপূরণ কি হওয়া উচিত, এগুলো সম্পর্কে একটা ফর্মুলা থাকতে হবে।
অধ্যাপক মাহবুবুল্লাহ, সড়ক দুর্ঘটনা নিয়ে সর্বশেষ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে এই ক্ষতিপূরণের ব্যাপারে অর্থনীতিবিদরা কি বলেন?
ইকোনমিস্টরা যেটা বলে অর্থনীতিবিদরা, সেটা হচ্ছে যে লোকটি মৃত্যুবরণ করলো, সে যদি তার নর্মাল লাইফ স্বাভাবিক জীবন যাপন করতে পারতো, তাহলে সেই জীবনে কত টাকা আর্ন করতে পারত, সেই টাকার যে ফিউচার স্ট্রিম, অর্থাৎ সে যদি আরো 40 বছর বেঁচে থাকতো, ওই 40 বছরে কত ইনকাম করতো, সেটার ভিত্তিতে একটা হিসাব বের করা উচিত এবং সেই হিসাবটা বের করে সেইভাবে কম্পেনসেশন বা ক্ষতিপূরণের ব্যবস্থা হওয়া উচিত। এইটা রুল অফ থাম প্রয়োগ করে করাটা বোধ হয় ঠিক হবে না, কারণ মানুষের সঙ্গে মানুষের পার্থক্য আছে। যে অনেক সময় দেখা যায় অনেক প্রতিভাবান ব্যক্তি বা মূল্যবান ব্যক্তি সড়ক দুর্ঘটনায় শিকার হলে তারপরে তার জীবনের মূল্য আরেকজন জীবনের মূল্য, তো এমনি আমরা আসলে ফিলোসফিক্যালি বলতে পারি না জীবনের মূল্য কত, এটা আমরা মানে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন জীবনের মূল্য কত, এবং জীবন যে একটা অমূল্য সম্পদ এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তারপরেও চেষ্টা করা হয় যে ক্ষতিপূরণের অঙ্ক করার জন্য, সেটা হচ্ছে লাইফ টাইম ইনকাম তার কত হতে পারে, তো রেস্ট অফ দি লাইফ, এরপরে সে মোটামুটি কত বছর বেঁচে থাকতে পারতো, এইটা আমরা খুব সহজেই বের করতে পারি। বিকজ আমরা জানি পরিসংখ্যান থেকে বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কত, মানে কত বছর পর্যন্ত মানুষ বাঁচে এইখানে, এর ভিত্তিতে করা এবং কোর্টের জাজমেন্ট ইত্যাদি এইভাবে হওয়া উচিত, এবং কোর্টের উচিত মানে এই সংখ্যাটা বের করার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া, একটা বিশেষজ্ঞদের কমিটি, একজন বিশেষজ্ঞের কাছ থেকে জেনে এই ব্যাপারটা ভালো করে হিসাব নিকাশ করতে পারবেন অর্থনৈতিক বিচার করে, সেই রকম বিশেষজ্ঞের সাহায্য নিয়ে কোর্ট যদি জাজমেন্ট দেয় সেটা মানে গ্রহণযোগ্য হতে পারে। এবং আপনি যেটা বললেন যে মাত্র 20,000 টাকা আবার 50 লক্ষ টাকা, এই যে বিশাল ব্যবধান, এই ব্যবধানও আবার সৃষ্টি হচ্ছে কি জন্য, ওই স্টুডেন্টরা তো একটা প্রেশার গ্রুপ, আমরা স্বীকার করি বা অস্বীকার করি, আমাদের দেশে বহুকাল ধরে ছাত্ররা একটা শক্তিশালী প্রেশার গ্রুপ হিসেবে আছে, সুতরাং তাদেরকে আমাকে কেন্দ্র করে যদি কোনো দুর্ঘটনা হয় তখন যত সহজে যত উদার কি বলে রেমেডি পাওয়া যায় একজন সাধারণ জাতির ক্ষেত্রে, সেই রেমেডিটা সেভাবে পাওয়া যায়। নিচক একজন কৃষক বা নিচক একজন শ্রমিক বা সরকারি ক্ষুদ্র ছোট চাকরি করে, এদের ক্ষেত্রে অবিচার হয়, কারণ তাদের সেই শক্তি নাই।
অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, মারাত্মক আকার ধারণ করা সড়ক দুর্ঘটনা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধুরা, আলাপনের আজকের আসর থেকে এখানে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। উদীয়মান অর্থনীতি দেশগুলোর জোট ব্রিক্সে ইরানের সদস্যপদ লাভের সুবিধা সবাই ভোগ করবে, শীর্ষ সম্মেলনে জানালেন প্রেসিডেন্ট রাইসি। কোনো ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বাংলাদেশে আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে স্কুলগুলোতে বই উৎসব করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। চীন ভারতের কয়েক হাজার কিলোমিটার জমি কেড়ে নিয়েছে বলে আবারও দাবি করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলে হস্তক্ষেপ করার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঙ্গরাজ্যের একটি কারাগারে আত্মসমর্পণ করেছেন। এরপর অন্তত 20 মিনিট তিনি কারাবন্দী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। 2020 সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ার 2020 সালে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর ট্রাম্প জামিনে মুক্তি পান। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে $2,00,000। কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙ্গুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি নেওয়া হয়েছে। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন। ট্রাম্প এবং তার 18 সহযোগীর বিরুদ্ধে 2020 সালে জর্জিয়া নির্বাচনে ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
تهران نخوسم ایرانی اسلام